দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা মহব্বতের সাথে পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকলকে আবারও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে পরিবারকে কীভাবে একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক সমাজে কীভাবে সুসম্পর্ক বজায় রাখা যায় সে নিয়তে আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিক অনুষ্ঠান দিয়ে কিছু বিষয় নিয়ে অনুষ্ঠানটিকে সাজানোর। আলহামদুলিল্লাহ, আজ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয় সম্পর্কে আমরা শুনব এবং ইনশাআল্লাহ আজ্জাবাজাল তার উপর আমরা আমলও করার নিয়ত করে নিই। কারণ নিয়ত, হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বান্দার ভালো ভালো আমলের জন্য নয় বরং ভালো ভালো নিয়তের কারণে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তো আসুন কিছু নিয়ত করি আল্লাহ তাআলার রেজামন্দি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জনের নিয়তে এবং পরিবারের ভ্রাতৃত্ববোধ বজায় রাখার কারণ জন্য, পরিবারের সকল মিলেমিশে থাকার জন্য, একটি সুষ্ঠ সমাজ পাওয়ার নিয়তে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটি দেখে মাদানী ফুল হাসিল করব এবং তার উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন আজকের প্রোগ্রামটিকে সামনের দিকে আরও অগ্রসর হওয়ার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। শাহিনশাহে মদিনা, সুরুরে কলবসিনা, রহমতুল্লিল আলামিন, হুজুর পুন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর রহমতপূর্ণ বাণী, তার সারমর্ম অনেকটা এরকম, যে দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজ আদায় করে চাবি নিয়ে কোন দিকে যাচ্ছেন? নামাজ বেহেস্তের চাবি, তবে এই চাবিটা নিয়ে আপনি কোন পথে যাবেন? জান্নাতের রাস্তা ভুলে গেলে তো আর ওই চাবির কোনো কাজ আসবে না। আসুন নামাজ কায়েম করি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহ চাবিও হাতে এসে যাবে, জান্নাতের রাস্তাও পাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। মহব্বত সহকারে একবার দরুদ শরীফ পাঠ করি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ স্টুডিওতে আমাদেরকে মাদানী ফুল পেশ করার জন্য উপস্থিত আছেন আমার ডান পাশে হাসান ভাই, আলহামদুলিল্লাহ বাম পাশে আছেন নাসির ভাই। তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা দুজন মুবাল্লিগ থেকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল ভরপুর মাদানী ফুল হাসিল করব এবং তার উপর আমল করব। আজকের বিষয় হচ্ছে খুব সুন্দর একটি বিষয়, যে আমরা আসলেই এই বিষয়টির উপরে সবাই একেবারে দুর্বল। কেমন? সঠিক সঙ্গ নির্বাচন। জি, সঠিক সঙ্গ নির্বাচন। দেখুন, সঙ্গ এমন একটা জিনিস যে সঙ্গটি আপনি সঠিকভাবে নির্বাচন করতে পারবেন না, সে সঙ্গ আপনাকে বরবাদ করে দিবে, নাস্তানাবুদ করে দিবে। কেমনি? আপনি যার সাথে সঙ্গ নিবেন সে যদি সৎ হয়, আপনাকে সৎ পরামর্শ দিবে, সে যদি আল্লাহওয়ালা হয় আপনাকে সবরের জন্য মাদানী ফুল পেশ করবেন, পরকালের চিন্তায় আপনাকে বিমোহিত রাখবেন, যে অসৎ হবে সে আপনাকে ফেতনার মধ্যে, ফ্যাসাদার মধ্যে, আপনাকে ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেওয়ার চেষ্টা করবে। তো সুতরাং সঙ্গ নির্বাচন, সঠিক সঙ্গ নির্বাচন, এটি অনেক বড় একটি ভূমিকা রাখে প্রতিটি মানুষের, ব্যক্তির তার নিজস্ব জীবনে, পরিবারের জীবনে এবং সামাজিক জীবনে। জি। আর সঠিক সঙ্গ নির্বাচনের পাশাপাশি নিজেকেও সঙ্গ, যাতে আমার সঙ্গ কেউ নিতে পারে, আমিও যেন সঠিকভাবে চলতে পারি, সেই চিন্তা ভাবনা সেভাবে চলা আমাদের প্রয়োজন। আসুন সঠিক সঙ্গ নির্বাচন নিয়ে ইনশাআল্লাহ আজ্জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা প্রসারিতভাবে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। আসুন আমরা হাসান ভাইয়ের কাছে যাই। আলহামদুলিল্লাহ হাসান ভাই, সঠিক সঙ্গ নির্বাচন নিয়ে আজকের বিষয় তো আপনার মাদানী ফুল পেশ করুন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পারিবারিক ও সামাজিক বেদি অনুষ্ঠানের আজকের যে বিষয়, সৎসঙ্গ নির্বাচন। দুনিয়ার মধ্যে অনেকগুলা বিষয় আছে যেগুলো মানুষকে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করে।
জি,
পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সেটা হচ্ছে
জি
বন্ধুবান্ধব বা সৎসঙ্গ।
অবশ্যই
একজন মানুষ কখনোই একা বাঁচতে পারে না।
অবশ্যই,
কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব।
জি,
এবং সে তার জীবনের শুরু থেকে, তার দুনিয়ায় আগমন থেকে, দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত
জি
প্রায় প্রতিটা ক্ষেত্রে
জি
কারো না কারো মোকাপিকে তাকে হতে হয়।
হতে হয়,
কারণ মানুষ সামাজিক জীব।
জি,
একজন আরেকজনকে সহযোগিতা করবে, একজন আরেকজনের বিপদ আপদে এগিয়ে আসবে।
জি,
এভাবেই আমাদের সামাজিক ব্যবস্থা। তো এই যে বন্ধু বান্ধব, এটা জীবনের অনেক বড় একটা আসলে গুরুত্বপূর্ণ অধ্যায় বললেও চলে।
জি হাসান ভাই,
একজন মানুষ, একজন বাচ্চা, সে যখন আস্তে আস্তে বড় হতে শিখে, সর্বপ্রথম সে তার আশপাশে তার কোনো কাজিন আছে কিনা, ভাই বন্ধু আছে কিনা, তাদের তালাশ করে, যাতে সে খেলতে পারে,
সময়টাকে অতিবাহিত করে,
সময়টাকে অতিবাহিত করতে পারে। কারণ সব সময় সে মায়ের কুলে থাকবে, মায়ের সাথে থাকবে এমনটা কিন্তু না। মা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকবে, আব্বু ভাইরা থাকবে, তাহলে তার সময়টা তার সাথে খেলার জন্য, খেলার সঙ্গী হিসেবেও তো একজনের দরকার আছে,
দরকার আছে। জি,
এখন ছোটবেলায় মা বাবা যে বাচ্চার সাথে তাকে খেলতে সুযোগ করে দেয়,
জি,
বস্তুত ওই সময়টাতে সে বুঝুক না বুঝুক, সে তার বন্ধু যা যে আছে, তার কাজিন যে আছে, সে তাকে কিন্তু ফলো করে।
অবশ্যই,
তার কথাবার্তা, তার চালচলন সে ফলো করতে চায়।
জি,
তো অনেক সময় দেখা যায় যে তার কাজিন, তার চাচাতো ভাই বা তার আশপাশের বাচ্চা কাচ্চারা যেভাবে বিহেভ করে, যেভাবে কথাবার্তা বলতে চায়, সে তা অনুকরণ করতে চায়। পক্ষান্তর অনেক সময় হয় যে তার কাছ থেকে সুন্দর স্বভাব পাওয়া যায়।
জি,
আবার প্রকান্তরে কি হয়, সে অনেক সময় কিন্তু গালমন্দও শিখে ফেলে।
জি,
এটা কিন্তু পরিবার শিখায় না, সে ওইখান থেকে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে তার খেলার সাথীদের কাছ থেকে, যার কারণে কি হয়ে যায়, সে মানে না চাই তো কিন্তু বলে ফেলে।
জি,
এরপর যখন তাকে স্কুলের মধ্যে দেওয়া হয়, তার যখন সহপাঠী থাকে, তো সহপাঠীরা যদি ভালো মেন্টালিটির হয়, ভালো ট্যালেন্টেড হয়, তাদের সংস্পর্শ সে যদি ইখতিয়ার করে, তাদের সংস্পর্শে যখন বসে, দেখা যায় অনেক খারাপ স্টুডেন্টও আস্তে আস্তে ভালোর দিকে যায়। কেন? তাকে তার বন্ধু প্রভাবিত করেছে। প্রকান্তর অনেক ভালো স্টুডেন্টও আছে যারা প্রাইমারিতে ভালো রেজাল্ট করছে, কিন্তু হাই স্কুলে যাওয়ার পর তার স্বাভাবিক শারীরিক বিকাশ ঘটেছে, সে বুঝতে শিখেছে, নতুন একটা জায়গায় গিয়েছে, তার একটা বয়স হয়েছে বোঝার, যখন দেখা যায় যে ওইখানে সে কোনো একটা অসৎ সঙ্গের পাল্লায় যখন পড়লো, খারাপ কোনো সহপাঠীর পাল্লায় যখন পড়লো, তখন দেখা যায় তার চারিত্রিক বলেন, তার পড়ালেখার বলেন, সব কিছু অধপতন শুরু হয়ে গেল,
শুরু হয়ে যায়।
তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কিছুর যেরকম একটা প্রভাব আছে, ঠিক তেমনি বন্ধু বান্ধবও আমাদের জীবনে একটা প্রভাব
রাখে।
যেমন ধরেন কোন একটা শীত প্রধান দেশ, ওইখানের যে মানুষগুলা, এটা কিন্তু শীত এটাকে মানিয়ে নিতে পারে, কারণ থাকতে থাকতে তার শরীর এটা অ্যাডজাস্ট করতে পারে ওই ওয়েদারকে।
জি,
কিন্তু সে যখন কোনো একটা মরুভূমি এলাকায় যাবে, সে ওই তাপটা কিন্তু সহ্য করতে পারবে না। পক্ষান্তরে যারা মরুভূমির মধ্যে থাকে বা যেখানে বেশি আপনার গরম পড়ে, ওই জায়গার মধ্যে যারা থাকে তারা ওইখানকার জন্য মানানসই, তাদের চেহারা, তাদের শরীরটা ওইভাবে কিন্তু গঠন করা হয়েছে। কিন্তু পক্ষান্তরে সে যখন শীত প্রধান দেশে যায়, সেখানে সে তাকে মানে মানিয়ে নিতে পারে না, দেখা যাবে তার সর্দি কাশি এগুলো লেগেই আছে। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, বন্ধু বান্ধব এই জিনিসটা, যদিও বা আমরা মনে করি যে বন্ধু বান্ধব নির্বাচন করা এটাও কি একটা বিষয় হতে পারে, এটাও কি জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সিদ্ধান্তের বিষয় হতে পারে, সিদ্ধান্ত তো আমরা নেই যে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় সিদ্ধান্ত নেই কোন ইউনিভার্সিটিতে পড়বো, কোন কলেজে করবো, পড়বো কোন মাদ্রাসে পড়বো, প্রাতিষ্ঠানিক দিক দিয়ে সিদ্ধান্ত নেই, বিয়ে সাদের দিক দিয়ে, হ্যাঁ কীভাবে বিয়ে করতে পারি, কীভাবে কীভাবে করবো, কীভাবে আমরা চাকরি বাকরি পেতে পারি, কীভাবে ক্যারিয়ার গঠন করা যায়, এগুলো তো আমরা সিদ্ধান্ত নেই। হ্যাঁ, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। যে হ্যাঁ অবশ্যই নিতে হয়। কেননা আপনি যদি কোনো একটা খামারের দোকানে যান, সেখানে আপনি যদি জিনিস নেন বা না নেন, ওই খামারের দোকানের আগুনের শিকা, ওইখানের যে কয়লা, সেটা কিন্তু আপনাকে কিন্তু প্রভাবিত করবে। কীভাবে হয়? আপনার শরীরের কাপড়ের মধ্যে আগুনের শিখা লেগে হয় পুড়ে যাবে, নতুবা সেখানে কালি লাগবে, প্রভাবিত করছে। ঠিক তেমনি আপনি যদি আতরের দোকানে যান, সেখানে আপনি আতর কেনেন বা না কিনেন, ওইখান থেকে আসার সময়
কিছু
আপনার খুশবু কিন্তু আসবেই। তো এ দ্বারা বোঝা গেল আমরা যদি আমাদের বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে যদি সচেষ্ট হই, আমরা আমাদের বন্ধু বান্ধব যদি এমন বানাই যারা নামাজি, যারা ভালো মেন্টালিটি, যারা ভালো পরিবার, যাদের বিহেভিয়ার সুন্দর, তাহলে আমাদের কাজ কারবারগুলো অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। কিন্তু প্রক্ষান্তরে আমাদের বন্ধু বান্ধবের আখলাক যদি বিশ্রী হয়, তারা যদি মদ্যপায়ী হয়, তারা যদি বিভিন্ন মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়, তারা যদি বিভিন্ন
ব্যস্ত থাকে,
এগুলোর মধ্যে যদি লিপ্ত থাকে, আপনি যতই পারিবারিক শিক্ষায় শিক্ষিত হন না কেন, আজকে অথবা কাল আপনি ওই বন্ধুদের সাথে থাকতে 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 এক পর্যায়ে আপনিও সেখানে নিজেকে হারিয়ে ফেলবেন, আপনি সেটা বুঝতেও পারবেন না। দেখবেন আপনার চালচলন, আপনার কাজকারবার দিন দিন কি হচ্ছে, অবনতি হচ্ছে। যার কারণে আমাদের উচিত আমরা যেন বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে খুবই সচেষ্ট থাকি।
মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসলেই বন্ধু এমন একটা জিনিস, দেখুন আমরা আলহামদুলিল্লাহ গত সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাতে বন্ধু নির্বাচনের ব্যাপারও কিন্তু একটি সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় বয়ান হয়েছিল। সেখানে প্রথম যে ঘটনাটি উল্লেখিত ছিল সেটি কেমন ছিল, যে এক বান্দা কাবাতুল্লাহ শরীফে বন্ধুকে সৎ করার জন্য দোয়া করছে। কেমন দোয়া? যে হে আল্লাহ আমার বন্ধুকে পুণ্যবান বানিয়ে দাও। তো জিজ্ঞেস করতে লাগলো একজন যে আপনি আপনার পরিবার বা আপনার নিজের জন্য দোয়া না করে বন্ধুর জন্য দোয়া করছেন? তো বলল যে আমি এখানে কিছুক্ষণের জন্য আছি বা কিছু সময় আমি অতিবাহিত করব, নেকিতেই অতিবাহিত করব। যখন আমি এখান থেকে ফিরে যাব তখন আমি আমার বন্ধুর সাথে থাকব, আমার সঙ্গ আমার বন্ধু হবে। আর আমার বন্ধু যদি সৎ হয় আমি সৎ থাকব, আর আমার বন্ধু যদি অসৎ হয় আমি অসৎ হয়ে যাব। আমি তার সাথে থেকে খারাপ চুগলি, মিথ্যা, ওয়াদা খিলাফি, গালিগালাজ, নাচ, গান, ব্যাহেপানা, এগুলো নিয়ে আমিও ব্যস্ত হয়ে যাব। সুতরাং আমার বন্ধু যদি সৎ থাকে না, আমি তার সাথে নামাজ পড়তে যেতে পারবো। আমার বন্ধু যদি সৎ থাকে, আল্লাহওয়ালা থাকে, তার সাথে আমি ভালো কাজে যেতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো। বন্ধু যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, খোদাবিরও হয়, ইশকে রসুল্লাহ অন্তর থাকে, ইজিতিমাই নিয়ে যাবে, ইজিতিমাই যেতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, আল্লাহওয়ালাদের কাছে যেতে পারবো। সেজন্য বন্ধু এমন একটা আপনার জীবনের একটা এমন একটা মূল্যবান দিক, যে বন্ধু নির্বাচন করার সময় অবশ্যই সবসময় সতর্ক থাকা উচিত। আসুন আমরা এখন নাসির ভাইয়ের কাছে যাব আরও গুরুত্বপূর্ণ মাদানিফুল হাসিল করার জন্য। জি নাসির ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে আজকের টপিকটা অনেক বর্তমান সমাজের জন্য অনেক গুরুত্ব বহন করে। তো দাওয়াত ইসলামে এটা চেষ্টা করে মাদানী চ্যানেলের মাধ্যমে,
জি,
যে উম্মতকে যেন ক্রিটিক্যাল সময়ের মধ্যে যেন তাদের পথ দেখানো যায়। তো বর্তমানে যেটা যুবক যুবক যেটা একটা বিষয় টপিক আমাদের জন্য যদি আমরা বলি, সেটা হচ্ছে সৎসঙ্গ তালাশ করা।
জি।
তো এই সৎসঙ্গের বিষয়ে আমার রব তাআলা কী বলেছেন,
আচ্ছা
এটার বিষয়ে আগে শুরু করি আমরা
ইনশাআল্লাহ। প্রথম আল্লাহ তাআলার কালাম দিয়ে শুরু করি ইনশাআল্লাহ।
জি। সূরা তাওবার মধ্যে,
জি,
119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন।
আল্লাহ,
আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এমন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মানে মানুষকে ইমানদারদেরকে ভয় করার জন্য যারা ইমানদার আছেন, নেককার আছেন,
জি,
তোমরা আরো ভয় করো।
আল্লাহ,
নেককার যারা আছেন তোমরা আরো ভয় করো, আর বরঞ্চ এই ভয়কে বরকরার রাখার জন্য, আর যারা এখনো নেককার হতে পারে নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, সবার জন্য একটাই হুকুম, ওয়া কুনু মাআস সাদিকিন, আর তোমরা সকলেই সত্যবাদীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও।
সুবহানাল্লাহ।
কাউজুল ইমান থেকে অনুবাদ, এ ইমান ওয়ালো, অর্থাৎ হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
সুবহানাল্লাহ।
এবং বলা হচ্ছে সত্যবাদীদের সঙ্গীর এই শব্দের বিশ্লেষণ করতে গিয়ে তাফসিরে সিরাতুল জিনারের মধ্যে অনেক বড় বিস্তারিতভাবে রেখেছেন, যেটা আসলে যখন আমি পড়ছিলাম আমারও মানে সত্যবাদীর বিষয়ে, অর্থাৎ সৎসঙ্গ আমি কাকে তালাশ করতে পারি? আল্লাহ পাক যেটা বলেছেন, ইরশাদ করেছেন, এর রহস্য নিয়ে আমাদের উলামায়ে কেরাম তাফসিরের মধ্যে কত সুন্দর করে এটা তাফসির করেছেন।
জি,
তো রোয়েজ আমের মধ্যে এরকম আর কি হতে পারে যে আমার রব তাআলা আমাদেরকে ইরশাদ করছেন যে তোমরা সত্যবাদের সাথে হয়ে যাও। এখানে প্রথম প্যারোটি যেটা, যে গুণের পথে সৎসঙ্গ তালাশের জন্য মিরাজ ভাই, সেটা হচ্ছে আমি যাকে বন্ধু বানাচ্ছি, যার সঙ্গে যার সংস্পর্শে উঠছি, তাকে এক নম্বর শর্ত হচ্ছে তাকে সত্যবাদী হতে হবে।
সুবহানাল্লাহ,
এটা প্যারোটি আল্লাহ পাক সাদিকিন যেটা বলা হয়। তো এই সাদিকিন দ্বারা শব্দের শাব্দিক অর্থ যদি আমরা নিই হত সত্যবাদী,
জি,
কিন্তু সাদিকিন শব্দের যদি আভিধানিক অর্থ নিই এর অর্থ অনেক ব্যাপক হয়ে যায়।
জি,
তো এর প্রাথমিক যে অর্থ সেটা হচ্ছে সত্য, যারা সত্য কথা বলে সব সর্বদা তাদের সঙ্গ অবলম্বন করো।
জি,
আর এই আভিধানিক অর্থের মধ্যে তাফসিরের মধ্যে এভাবে রয়েছে যে হে ইমানদারেরা তোমরা সত্যবাদের সাথে হয়ে যাও। তো এর দ্বারা উদ্দেশ্য কি, মানে সত্যবাদী কারা, কাদের সাথে আমরা সঙ্গ অবলম্বন করব?
জি,
এর দ্বারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, এর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়েদুনা সাঈদ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন।
জি,
সাদিকিন এই আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়া কুনু মাআস সাদিকিন, তো হে ইমানদাররা তোমরা সবাই সাদিকিন যারা আছে তাদের সঙ্গ হয়ে যাও। সাদিকিন দ্বারা কি উদ্দেশ্য, সাদিকিন দ্বারা কাদের উদ্দেশ্য? হযরত সাইয়েদুনা সাঈদ বিন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, এখানে সাদিকিন দ্বারা আমার সিদ্দিকী আকবর ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বোঝানো হয়েছে।
সুবহানাল্লাহ,
অর্থাৎ হে ইমানদাররা, হে সাহাবাই কেরামরা, তোমরা তো ইমানদার ওয়াজ আছো, বড় আরো মকাম বুলন্দির জন্য আমার সিদ্দিক একবার ফারুক আজমের সঙ্গে হয়ে যায়।
সুবহানাল্লাহ,
এর তাফসির মাধ্যমে এটা বোঝাচ্ছে। এরপর আরেকটা তাফসির মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এভাবে তাফসির করেছেন এই আয়াতের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে বলেছেন, হুকুম দিয়েছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো।
জি,
তো এখানে সত্যবাদী দ্বারা মূলত হচ্ছে ওইসব লোক যাদের নিয়তের মধ্যে সাচ্চাই রয়েছে।
আচ্ছা,
আপনি যে প্রথমে বলেছেন আমাদের অনুষ্ঠানের শুরুতে মধ্যে বলেছেন না, যার নিয়ত সত্য, ভালো নিয়ত হয় তাকে, তো ভালো নিয়তের কারণে এমন এমন ব্যক্তি জান্নাতে যাবে কি আমাদের দিন যাদের কোনো ভালো আমল ছিল না, ভালো নিয়তের কারণে জান্নাতে যাবে। তো হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। এর অর্থ হচ্ছে কাদের সঙ্গ অবলম্বন, যাদের নিয়তের মধ্যে সাচ্চাই রয়েছে,
জি,
সত্যতা রয়েছে, অর্থাৎ নিয়ত যেরকম করে কাজের মধ্যে ওইরকম করে।
সুবহানাল্লাহ,
এবং দিল এবং আমল উভয়, অর্থাৎ অন্তর এবং আমল, অর্থাৎ জাহির এবং বাতিন, অভ্যন্তরীণ এবং প্রকাশ্য, উভয়ই এক সমান হয়ে থাকে, উভয়ই সোজা হয়ে থাকে। এবং ওই ইখলাস দ্বারা বোঝানো হচ্ছে ওইসব সাহাবাই কেরাম যারা ইখলাস সহকারে তাবুত যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। তো এখানে ঝুটের অর্থাৎ মিথ্যার প্রতি বিভিন্ন ধরনের এখানে হ্যায় প্রতিপন্ন করা হয়েছে তাফসিরের মধ্যে, যে আল্লাহ পাক বিশেষভাবে বলেছেন কাদের সঙ্গে অবলম্বন, যারা সত্যবাদী হয়ে থাকে। তার মানে এখানে বোঝা যাচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ হচ্ছে সত্যবাদীর যারা অন্তর্ভুক্ত তাদের সঙ্গে অবলম্বন করতে হবে, যারা মিথ্যাবাদী আছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস পাক।
আচ্ছা,
বুখারী শরীফের মধ্যে রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় সত্য, যেটা সত্যবাদিতা, এটা একটা কল্যাণের দিকে নিয়ে যায়। সত্য কথা বলা, সত্যবাদিতা, এটা কল্যাণের দিকে নিয়ে যায়, হেদায়েতের পথ দেখায়, যে কল্যাণটা জান্নাত পর্যন্ত নিয়ে যায়।
আচ্ছা,
তো সত্য কথা বলা একটা কল্যাণের বিষয়, কল্যাণের কাজ, এই কল্যাণের বিষয়টা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়।
সুবহানাল্লাহ,
এরপর বান্দা মানে সবসময় সত্য কথা বলতেই থাকে আল্লাহ পাকের দরবারে, এমন কি তাকে সিদ্দিক নাম লিখে দেয়া হয়।
সুবহানাল্লাহ,
কেমন ফজিলত, মানে বান্দা সত্য বলতে আছে, সত্য বল, যেখানে বিপদ ওখানে সত্য, যেখানে বিপদ নেই সেখানে সত্য, যেখানে সুখ সেখানে সত্য, যেখানে দুঃখ সেখানে সত্য, সব জায়গায় সত্য বলছে, সবার সামনে সত্য, একা প্রকাশ্য সব জায়গায় সত্য। তখন বান্দা যখন এরকম সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যায় তখন আল্লাহ পাক তাকে সিদ্দিক হিসেবে লিখে দেয়।
সুবহানাল্লাহ,
এর বিপরীতে যদি দেখি হাদিস পাকের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ হচ্ছে মিথ্যা, এটা মন্দর দিকে নিয়ে যায়, বদকারিও কি তরফ লে যা মিন্দা এটা কুকর্ম দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, এবং কুকর্ম খারাপ আমল এটা জাহান্নামে পর্যন্ত পৌঁছিয়ে দেয়, জাহান্নাম পর্যন্ত পৌঁছে। অর্থাৎ মিথ্যা বলা একটা খারাপ কাজ মন্দ আমল, আর এই মন্দ আমলটা বান্দাকে নাউযু বিল্লাহ জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়।
আল্লাহ হিফাজত করুক।
এরপর আমার নবী ইরশাদ করেছেন, বান্দা মিথ্যা বলতে থাকে, নাউযু বিল্লাহ মিথ্যা
বলতেই থাকে।
আর দেখেন না কলে কোথায় আছি, আছে নিউ মার্কেট বলতেছে, টাইগার বাসের মধ্যে আছে, গাড়ি অনেক স্পিডে চলতেছে, অনেক স্পিডে চলতেছে, জ্যামের কারণে আমি যেতে পারতেছি না, তো সবাই শুনতেছে, আশেপাশে মুরব্বীরা আছে, পাগড়িওয়ালা দাঁড়িওয়ালা হুজুররা আছে, না কেউ না কিছু মনে করবে। হায়া আল হায়াও সওবাতু মিনাল ঈমান, হায়া যেটা আছে এটা ঈমানের একটা অংশ বিশেষ। যখন মানুষের কাছ থেকে হায়া চলে যায় তখন তার ঈমানের ওই কমজোরি চলে আসে, তো এই জন্য মানুষ যখন হায়া চলে যায় তখন তার সে গুনাহ করতে দ্বিধাবোধ করে না, সবার সামনে মিথ্যা বলছে। তো বান্দা যখন সবসময় মিথ্যা বলতে থাকে, এমনকি তাকে আল্লাহ পাকের দরবারে মিথ্যুক অর্থাৎ কাযাব লিখে দেয়া হয়ে থাকে।
আল্লাহ,
তো এখানে এই কোরআন পাকের আয়াতের মধ্যে আমরা শুনলাম যে আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হওয়ার নির্দেশ দিয়েছেন সত্য সঙ্গ অবলম্বন। তো এই আয়াতের তাফসীরের মধ্যে যারা সত্য সঙ্গ অবলম্বন করে তাদের বিষয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সুন্দর ইরশাদ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিসে পাক, নবী পাক সাহেবুল আওলাক জান্নাতের মালিক কাসিম ইবনে ইয়ামত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা তার দুস্তের অর্থাৎ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে।
আচ্ছা,
বান্দা অর্থাৎ মানুষ তার দুস্ত তার সঙ্গীর দিনের উপর হয়ে থাকে, এখন তাকে দেখা উচিত সে কার সাথে দুস্তি করছে, এটা কত বড় মিরাজ ভাই, বিষয়টা কত বড়, আমার দিকে না ইঙ্গিত, মানে নিজের দর্শকবৃন্দের জন্য এটা আকর্ষণীয় বিষয় যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবানে পাকের কত সুন্দর ইরশাদ যে বান্দা কার দিনের উপর, আমার দিনের উপর না, আমি আমার দিনের উপর না, আলহামদুলিল্লাহ। আমার নবী পাক এই হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা নিজের দিনের উপর না, বান্দা তাকে তার সঙ্গীর দিনের উপর, সঙ্গী যদি নেককার হয় তবে সে নিশ্চয় নেককার হয়ে যাবে, সঙ্গী যদি আতরওয়ালা হয় তবে সে তার কাছ থেকে খুশবু বের হবে, সঙ্গী যদি কামার হয় তার কাবরের মধ্যে ময়লা লেগে যাবে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হচ্ছে, বান্দা তার বন্ধুর তার সঙ্গীর দিনের উপর হয়ে থাকে, নিজের দিনের উপর না, বান্দা আমি যার সাথে বসছি, যার সাথে চলাফেরা, যে আমার কলিগ, যার সাথে আমার আলোচনা, তার দিনের উপর হয়ে থাকে। আমার নবী পাক ইরশাদ করেছেন, তো তাকে দেখা উচিত যে সে কার সাথে দুস্তি করছে, এটা কত বড় বিষয়। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর বলেছেন যে সত্য দোস্ত তালাশ করো, সত্য অর্থাৎ সত্যবাদী,
জি,
নেককার সোহবত, নেককার সংস্পর্শ তালাশ করে, এটা আমাদের জন্য কত বড় বিষয়। এখন আমরা সঙ্গী তালাশ করি যার ফেসটা বেশি সুন্দর,
জি।
আচ্ছা, যে আমার সাথে বসলে এমনি এক কাপ চার সাথে রুটি না যে গ্রিল খাওয়াতে পারবে,
জি,
সে নিজে আমাকে জোর করে আমার পয়সা আমার টাকাটাও সে পরিশোধ করতে পারবে, এটা আমি সামাজিক একটা বিষয় বলছি, যে আমার জন্য অনেক বেশি খরচ করতে পারবে, যে আমার গাড়ি ভাড়া দিতে পারবে, যে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরাতে পারবে, আমি ঘুরবো তার সাথে সে আমার টাকা দিবে, সে আমার বিল পেমেন্ট করবে, তো এইরকম ব্যক্তিদেরকে দোস্ত বানানো হয়ে থাকে। আচ্ছা, যার কাছে ভালো যেটা ভিআইপি মোবাইল থাকবে, যার কাছে ভালো মানের শার্ট বলেন, জুতা বলেন, মানে সুর মানে সব কিছু ভিআইপি থাকবে, ব্র্যান্ডেড থাকবে, সে আমার দোস্ত হবে, তাকে এই দুনিয়া দেখে দোস্ত বানানো হয়ে থাকে। আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু ইহিয়া উল উদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটা রেওয়ায়েত করেছেন যে সত্য দোস্ত তালাশ করো, অর্থাৎ নেককার, যার সাথে বসলে আল্লাহ পাকের ইয়াদ আসবে, আল্লাহ পাকের স্মরণ চলে আসবে, নেককার বন্ধু তালাশ করো,
জি,
এবং তার পানা সারা জীবন তার পানা চেতে থাকো, যে যারা খারাপ দোস্ত মন্দ দোস্তের জন্য তুমি সারা বছর তুমি আল্লাহ পাকের দরবারে পানা চাইতে থাকো, কেননা সে মানে নেককার যারা দোস্ত হয়ে থাকে তারা তো খুশির সময়, যখন খুশির সময় আসে তখন আমাদের জন্য সাজসজ্জার বিষয়, আর যখন পরীক্ষার সময় আসে তখন আমাদের জন্য চলার জন্য সামান হয়ে থাকে। আর কোনো গুনাগারের সোহবত ইখতিয়ার করো না, কেননা গুনাগার এটা তোমাদেরকে গুনাই শিখাবে।
জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও সুন্দর আমরা নাসির বেখাচ্ছি মাদানী ফুল ইনশাআল্লাহ আজ্জাবাজাল শুনছি সঠিক সংগ্রহ নির্বাচন সম্পর্কে। আসলে কত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। আমরা বৃদ্ধ থেকে যুবক, বাল্যকাল, শৈশবকাল, আমরা কিন্তু সঙ্গ ছাড়া চলতেই পারছি না। সঙ্গ আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ আমাদের সাবজেক্ট হয়ে গেছে আমাদের দৈনন্দিন জীবনে, যে আমরা যখন মন খারাপ থাকে, পারিবারিক কোলাহল থাকে, সামাজিক সমস্যা হয়, তখন কিন্তু আমরা আমার বন্ধুর সাথেই আলোচনা করি, তার সাথে কথা বলে সমাধান নেওয়ার চেষ্টা করি। তো দেখুন, আজকে যেমন নাসিবে বললো না মিথ্যার ব্যাপারে, এই যে পরিবার একটা ধ্বংস হয় মিথ্যার কারণে, সমাজে ধ্বংস হয় এবং মারামারি বা একটা ঝগড়া ফ্যাসাদ সৃষ্টি হয় কিন্তু মিথ্যার কারণে, ধোঁকা দেওয়ার কারণে। তো আমি যদি আমার বন্ধু সঠিক হয়ে যাই, আমি যদি সঠিক হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে এরকম ফেতনাও থাকবে না, এরকম ঝগড়াও থাকবে না, একে অপরের প্রতি ঘৃণাও থাকবে না, সমাজের মধ্যে হোক, পরিবারের মধ্যে হোক। আর আমরা সর্বদা যদি সত্য কথা বলার চেষ্টা করি, সত্য বলবেন কোত্থেকে? আপনার বন্ধু যদি আপনাকে সত্য বলা শেখায়, আপনার বন্ধু যদি আপনাকে প্রায়োরিটি দেয় হক কথা বলার ব্যাপারে, আপনাকে যদি স্যাক্রিফাইস করে সত্যের ব্যাপারে, এবং আপনাকে যদি সে কঠোরভাবে দমন করে সত্যের ব্যাপারে, তো ভালো চলার ব্যাপারে, তাহলেই তো আমরা পরিবর্তন আসতে পারবে, এবং আমিও দিন শিখতে পারবো, আমাকেও দিন শিখাতে পারবে, এবং একটি সুন্দর পরিবার এবং রাষ্ট্র আমরা পেয়ে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব, আরও কিছু কমেন্ট জমা হোক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা আমাদের দর্শকের কিছু কল এসেছে, তা শুনি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, তাদেরকেও আমরা আমাদের প্রোগ্রাম অন্তর্ভুক্ত করি। কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পাই, শিখতে পাই।
মাশাআল্লাহ, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম হযরত আলী। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই ধরনের অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা।
মাশাআল্লাহ, জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সজীব, আমার বাড়ি নোয়াখালী। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার, আমরা এ থেকে অনেক কিছু শিখতে পারি।
মাশাআল্লাহ, কমেন্টও অনেক আছে, ইনশাল্লাহ পড়বো কিছুক্ষণ পর। ইনশাল্লাহ আমরা হাসান ভাইয়ের কাছে আবার যাচ্ছি, শুনব পরিবার এবং সমাজের জন্য সঠিক বন্ধু নির্বাচনের ভূমিকা এবং গুরুত্ব কতটুকু। ইনশাআল্লাহ, জি।
আচ্ছা, যেটা আপনি এবং আমার নাসির ভাই আলোকপাত করছিলেন,
জি,
সত্যবাদিতার দিক দিয়ে,
জি,
তো এটা তো আমার নাসির ভাই খুবই সুন্দর আলোচনা করেছেন। এর বিপরীত যে দিকটা, অর্থাৎ মিথ্যা, যেটা
জি
যেটা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, তো এটার বিষয়ে একটু বলার ইচ্ছা ছিল, যেহেতু এটাও জানা দরকার আছে। এই যে সঙ্গ, আমরা এতক্ষণ যেটা আলোচনা করছিলাম, এটা হচ্ছে বাহ্যিক সঙ্গ।
আচ্ছা,
ঘরের বাইরের বিষয় সঙ্গ। কিন্তু আরেকটা আছে, যেটা হচ্ছে আপনার ঘরোয়া বিষয়, যেমন আপনার সঙ্গী, এটাও কিন্তু খুবই একটা উত্তম সঙ্গ। কেননা আপনি ঘরের মধ্যে ইনার সাথে ভালো একটা সময় স্পেন্ড করবেন। তো কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা নেককার স্ত্রী তালাশ করো, অন্যথায় তোমরা লাঞ্ছিত হবে। এটা কেন বলছি আমি যদি আপনাকে একটা ছোট ঘটনা এভাবে বলি, এক জায়গার মধ্যে ইনারা তিনজন ছিল, হাজব্যান্ড, ওয়াইফ এবং ওই স্বামীর আম্মা, ইনারা তিনজন ছিল পরিবারের মধ্যে। তো একদিন ঘরের মধ্যে অনেকগুলো মেহমান আসবে, যার কারণে স্বামী কী করলো, বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে আসছে, মানে এগুলো ভালো করে পাক করে মেহমানদেরকে সার্ভ করা হবে। তো এগুলো দিয়ে তো স্বামী আপনার মেহমান যারা আসবে তাদেরকে রিসিভ করতে চলে গেল। যখন খাবার সার্ভ করবে, দেখতেছে মাংসের পরিমাণ খুব কম।
আচ্ছা,
মানে যতগুলো মেহমান আসবে ওই সে হিসাব করে তো একটা বাজার করছে,
জি,
কিন্তু এখন দেখতেছে তরকারি সবাকে সবাই কি করবে না, কুলাবে না, সবার হবে না, শর্ট পড়বে এরকম। আচ্ছা, কোনো রকমে খাওয়াই দাওয়াই মেহমানকে তো বিদায় করলো, কিন্তু স্বামীর কাছে জিনিসটা কী লাগলো, মানে গায়ে লাগলো। বলতেছে আমি তো মাংস ঠিকই আনলাম, 1 কেজি আনলাম, সবাই যাতে পরিপূর্ণভাবে খেতে পারে, কিন্তু সবাইরে তো ভালোভাবে দিতে পারলাম না, কেন যেমন লাগতেছে মাংস, এখানে কিছু কী আছে, কম আছে, কম পাক করছে। এখন যখন ওয়াইফরা দৌড়ছে, বলে তোমার তো আমি 1 কেজি মাংস আনে দিছিলাম, তুমি মাংস কি কম রান্না করছিলে, আমার কাছে কম লাগলো কেন? স্ত্রী বলতেছে যে না, মাংস আমি কম রান্না করিনি। তো পরে যখন জোড়াজুড়ি করতেছে, তো স্ত্রী বলতেছে যে কি, মাংস আমি এখানে রেখে একটু বাইরে গেছিলাম, আমাদের পোষা যেটা বেড়াল ছিল সেটা অর্ধেক মাংস খেয়ে ফেলছে, আমি বাকি অর্ধেক মাংস কী করছি, রান্না করছি, যার কারণে মাংস কী পড়ছে, শর্ট পড়ছে,
1 কেজি থেকে
অর্ধেক খেয়ে ফেলছে, মানে 1/2 কেজি খেয়ে ফেলছে। তো এখন স্বামী জিনিসটা স্বামীর কাছে কী লাগে নাই, মানে বিশ্বাসযোগ্য লাগে নাই।
আচ্ছা,
মানে একটা বিড়াল, বিড়ালের বাচ্চা কি 8 কেজি মাংস খেতে পারে, মানে জিনিসটা কী লাগছে, সন্দেহ লাগছে। পরে স্বামী কী করছে, বিড়ালটা ধরে নিয়ে আসে, এসে বলতেছে হয় তুমি সত্য কথা বলবা, না হলে আমি এই যে হাতে ছুরি যেটা আছে এটা তোমার গর্দানের উপর চালাই দেব। এই বলে ওই বিড়ালটাকে পাল্লার উপর তুলছে, দেখতেছে বিড়ালের যেটা ওজন সেটা হাফ কেজি হচ্ছে না।
আচ্ছা,
তাহলে বিড়ালের ওজন যদি হাফ কেজি না হয় তাহলে মাংসটা কই?
জি,
যদি মাংস হাফ কেজি খাইলে তাহলে বিড়াল সহ তো হাফ কেজির বেশি হবে এরকম না বিষয়টা, এবং বিড়ালের ওজনই হাফ কেজি হচ্ছে না। এখন পরের জিনিসটা যখন স্পষ্ট হচ্ছে বলছে হয় তুমি এটা সত্য কথা বলবা নাইলে একটা কি হয়ে যাবে, এরকম একটা ফাইসালা হয়ে যাবে। পরে যখন হাজব্যান্ডের এই রিয়েক্টটা দেখছে, ওয়াইফ বলতেছে যে কি আমি পাঠ্যই খেয়ে করছিলাম কিন্তু আমার কাছে যখন মানে মাংসের স্বাদটা ভালো লাগছে, সুগ্রানটা যখন ভালো লাগছে আমি ওইখান থেকে মানে অল্প করে খাইছি প্রথমে, কিন্তু পরবর্তীতে খাইতে খাইতে মানে টেস্টের জন্য মানে অর্ধেক খাই ফেলছে। তো বলতেছে তুমি এই জিনিসটা তাহলে মিথ্যা বলছো? বলতেছে হ্যাঁ মিথ্যা বলছি। তো বলতেছে কিছুদিন আগে তুমি যে আমার আম্মার নামে একটা তোহমত লাগাইছিলা, অমুক একটা গয়না চুরি হয়ে গেছিলো সেটা? বলতেছে সেটাও আমি মিথ্যা বলছি। আচ্ছা তাহলে এর আগে আমার একটা বোন আসছিল যে বাসায়, তখন তুমি যে এটা বলছিলা? বলে এটাও আমি মিথ্যা বলছি। তাহলে দেখেন এই যে একটা মিথ্যার কারণে কতগুলা বিষয় এখানে জড়িত হয়ে গেছে, মায়ের নামে অপবাদ হয়ে গেছে। তাহলে অনেক সময় এমন হয় যে সঙ্গী যখন এরকম ভাজে একটা কথা বলে ফেলে বা সে যখন মিথ্যাবাদী হয় সংসারটা তখন কি হয়ে যায়, তছনছ হয়ে যায়।
অনেক সময় একটা মিথ্যা বললে না
ওটা চালিয়ে রাখার জন্য,
ওটা এক্সেপ্টটা ধরে রাখার জন্য সারা জীবন মিথ্যা বলতো,
মিথ্যা বলতো,
এরকম একটা কিছু বিষয় আছে।
জি জি,
প্রথমে যদি বলতে হয় লেখার মধ্যে লিখতে হয় মিথ্যা, তো ওটা আজীবন বলতে হয়,
কারণ ওটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নাহলে আপনি ধরা খাবেন।
একটা মিথ্যা কথা বলার কারণে বারবার সে গুনাহের জারিয়া হয়ে যাচ্ছে।
জি, সেই জন্য আমাদের উচিত, আমরা তো বন্ধু নির্বাচনের ক্ষেত্র হুঁশিয়ার থাকবো, এবং যেটা জীবনসঙ্গী দাম্পত্য জীবন আপনার বাচ্চার আম্মা হবে ভবিষ্যতে, আপনার অনেক কিছু বিষয় আছে, আপনার পারিবারিক একটা স্ট্যাটাসের বিষয় আছে, ওটাও দেখতে হবে। সব দিক দিয়ে বিবেচনা করে আপনাকে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, আপনার ঘরবাড়ি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সচেষ্ট হইতে হবে। আচ্ছা, এই যে সঙ্গ নির্বাচনের যেটা বিষয়, আপনি দেখবেন যে সমাজে অনেকগুলো ব্যক্তি আছে যে তাদের পরিবার পরিজন খুবই সুন্দর ছিল, পরিবারের কাজ কারবার খুবই সুন্দর ভালো, তাদের একটা সমাজে নাম আছে, কিন্তু হঠাৎ করে ছেলে ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটিতে থাকার কয়েক মাস পরে যখন ছুটিতে আসছে দেখতেছে যে না তার হাবভাব খুব একটা সুবিধা লাগতেছে না, সে কেন যায় লাগতেছে, সে মাদকাসক্ত এক নম্বর। দুই নম্বর আছে কতগুলো পোলাপাইন আছে এমন, সে আগে খারাপ সংস্পর্শে ছিল কিন্তু হঠাৎ করে সে নামাজি হয়ে গেছে, পরে যখন খবর নিয়ে গেছে দেখতেছে যে না তার একজন বন্ধু এমন আছে সে কিন্তু নামাজ পড়তো, একে আস্তে আস্তে কি করে ফেলছে, নামাজি বানাই ফেলছে। তাহলে এগুলো একটা ভালো কিন্তু রাখে আল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলছেন এভাবে যে আমি যখন কোনো একজন বান্ধার ভালো চাই তখন আমি তাকে ভালো বন্ধু দেই। কেন দেই? যাতে করে সে আমাকে স্মরণ করতে পারে।
আচ্ছা,
মানে যখন সে ভুলে যাবে, অনেক সময় এমন হয় যে আমি কোনো একটা পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমার তখন মাথায় আসতেছে না আমি কি নামাজ পড়তে যাবো কি না, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে না, তখন আমাকে বন্ধু কি করবে, আল্লাহ তাআলাকে স্মরণে সহযোগিতা করবে। তো বলতেছে যে যদি ওই বন্ধুর স্মরণ থাকে সে আরও বেশি স্মরণে কি করবে, সহযোগিতা করবে, এবং যে আল্লাহ তাআলার রিজা মন্দি হাসিল করার জন্য অন্য কোনো পারপাসে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে এমন একটা মকাম দান করবেন যেটা অন্য কোনো নেক আমল করার মাধ্যমে অর্জিত হতে পারে না। একদিন একজন ব্যক্তি সে তার বন্ধু জিয়ারত করতে যাচ্ছে, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, তো ফিরিশতা বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ? বলে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কি উদ্দেশ্যে যাচ্ছ, মানে সে কি তোমার রিলেটিভ হয়? বলে না। তো তার কাছে কি তুমি টাকা পাবা? না সেটাও না। তো কী জন্য যাচ্ছ? বলে আমি তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করি, ভালোবাসি, আমি সে অসুস্থ বিদ্যায় তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেখতে যাচ্ছি। তাহলে এখানে কথা কী আসলো, সে তার রিলেটিভও না, অন্য কোনো পারপাসও না, অন্য দুনিয়াবি কোনো ফায়দার জন্যও না, বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন উম্মতি মুহাম্মদীকে সে কী করতে যাচ্ছে, দেখতে যাচ্ছে। তো ফিরিশতা বলতেছে তুমি যে আল্লাহ তাআলার রিজামন্দি হাসিলের জন্য তুমি তাকে দেখতে যাচ্ছ, আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুন্দর পয়গাম পাঠিয়েছে। বলতেছে আল্লাহ তাআলা তোমার এই কাজ কারবার এই যে সুন্দর অ্যাটিটিউড সেটাকে পছন্দ করছে, এবং আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা মকাম রেডি করে রাখছে, এবং কাল কিয়ামতের দিন যখন আরশের নিচে আপনার যখন প্রচণ্ড গরম থাকবে, আপনার উত্তপ্ত জমিন এমন প্রচণ্ড গরম, তখন আল্লাহ তাআলা তোমাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন।
সুবহানাল্লাহ।
তো যার কারণে আমাদের উচিত, আমরা যখন বন্ধু নির্বাচন করব, এতক্ষণ আমরা শুনছিলাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, বন্ধু তো নির্বাচন করব, তবে সেটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আমির আহলে সুন্নাত জামাত বরকতুল্লাহ আলিয়া আমাদের নেক আমল রিসালার মধ্যে একটা শব্দ, একটা এভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আজকে কি তুমি মানে ব্যক্তিগত বন্ধুত্ব করেছে কিনা। বন্ধুত্ব দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিগত বন্ধুত্ব, যেটা আমি ফায়দা নিব বা দুনিয়াবি, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার রিজার জন্য। তো দুনিয়াবি বন্ধুত্ব যেটা, সেটা স্বাভাবিক হয় তার স্ট্যাটাস দেখে, তার পয়সা দেখে, তার চালচলন দেখে, এভাবেই তো হয় না, আমি তাকে ফলো করি, তো এটা হচ্ছে দুনিয়াবি, এটার কোনো ফায়দা নেই। দুনিয়া তো দিন শেষে গিয়ে নেই, অনেক সময় হয় বন্ধুত্ব যখন ভেঙে যায় সে আমার কথাবার্তা সব ফাঁস করে দিল, হ্যাঁ, কারণ অনেক অন্তরঙ্গ ছিল, আমি তার কাছে অনেক কিছু প্রকাশ করেছি, আমি আমার উইকনেস সেটা তাকে বলেছি, কিন্তু আল্লাহ তাআলার রিজার জন্য যে বন্ধুত্ব হয় সেটার মধ্যে যদি ফাটল কখনো আসেও, তারপরেও সেটা কখনো গাদ্দারির পর্যায়ে যায় না, তাদের যে কথাগুলো সেগুলো আমানত হিসেবে থাকে। যার কারণে আমাদের উচিত নেক আমল রিসালার উপর আমল করতে গিয়ে আমরা যেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখি, আল্লাহ তাআলার রিজার জন্য আমরা বন্ধু নির্বাচন করব
ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই বন্ধু নির্বাচন যদি সঠিক হয়ে যায়, আপনাকে দুনিয়াতে তো উপকার দিবে দিবে, আখিরাতও কেমন উপকার দিবে শুনুন। নাসাই শরীফের হাদিসের সারমর্ম একটা, যে কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলার কিছু মকবুল বান্দা বন্ধু থাকবে যারা আল্লাহ তাআলার সাথে মহব্বতের ঝগড়া করবে। কেমন মহব্বতের ঝগড়া? কিছু জাহান্নামীদেরকে ফেরেশতা টেনে টেনে জাহান্নামী দিকে নিয়ে যাবে, তখন ওই আল্লাহর বন্ধুরা, ওইখানে আল্লাহর বলিরা এমন অবস্থায় থাকবে যে তারা দেখবে যে নিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে পরিচিত মানুষও তারা খুঁজে পাবে, তখন আল্লাহকে বলবে, ও আল্লাহ, একে তো আমি চিনি, এ তো আমার সাথে ভালো কাজে ছিল, আমার সাথে ইজিতে মাতে যেত, আমার সাথে এলাকায় মানুষকে নেকের দাওয়াত দেওয়ার জন্য অংশগ্রহণ করতো, আর্থিকভাবে দিনই কাজে সহযোগিতা করতো, নানান ধরনের দিনই আমাকে হেল্প সে আমাকে করেছেন এবং আমার সাথে সঠিক সঙ্গ দিয়েছিলেন, এ আল্লাহ আমি তো একে চিনি, তুমি একে জাহান্নামে দিও না। তখন আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, এদেরকে চিনো, আসো, যাও জাহান্নামে দিকে যাও, শুধু এদেরকে নয়, যাদেরকে যাদেরকে তুমি চিনো সবাইকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেজন্য ভালো কাজে অংশগ্রহণ করা, বন্ধু নির্বাচন করা, এটা আমাদের দুনিয়ার শুধু গুরুত্বপূর্ণ দিক নয়, আখিরাতের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ দিক। যে হ্যাঁ, আসুন বন্ধু নির্বাচন করি যাতে করে আমাকে সঠিক পথ দেখায়, এমন নয় অর্থবান বন্ধুর সাথে বন্ধুত্ব করব, যে নিম্নবান যার কাছে আর্থিক কোনো সহযোগিতা নাই তার সাথে আমি বন্ধুত্ব করবো না, তেমন নয়, যে আল্লাহওয়ালা তার সাথে বন্ধুত্ব করুন, সে অর্থবান হোক, সে একেবারে নিম্নবিত্ত হোক, কিন্তু বন্ধু এমন হওয়া চাই যে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আল্লাহওয়ালার কাছে, আল্লাহর কাছে নিয়ে যাবে।
জি, এটা গত সাপ্তাহিক ইস্তেমার বয়ান ছিল, আমি যখন এটা পড়ছি আমার কাছে বিষয়টা নতুন লেগেছে। একটা বিষয় এভাবে যে আমরা এতদিন ধরে শুনছি যে হাফেজুল কোরআন যারা আছে তারা সুপারিশ করে, আলিমে দিনরা সুপারিশ করে, আল্লাহওয়ালারা সুপারিশ করে, তো ওই বয়ানের মধ্যে এরকম বিষয় আসছে, যাদের সঠিক বন্ধু আছে, আল্লাহওয়ালা বন্ধু আছে, তারাও কিন্তু অপর বন্ধুর জন্য সুপারিশ করবে। তাহলে চিন্তা করে দেখেন, হ্যাঁ, অনেক বন্ধু আছে যাদের তালে পড়ে কিন্তু আপনি নষ্ট হয়ে গেছেন, আবার এমন বন্ধু আছে যারা তো আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়েছে, দিন শেষে যদি আপনার কোনো একটা অবনতি হয়, আপনি যদি জাহান্নামের দিকে চলেও যান, সে কিন্তু আপনার জন্য কি করবে, সুপারিশ করবে। তাহলে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কতটা আমাদের চিন্তা ভাবনা করা দরকার আছে।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেক ইসলামী ভাই স্মরণ করেছেন, আলম ভাই মাশাআল্লাহ লিখেছেন, জাকির ভাই লিখেছেন সুবহানাল্লাহ, ইস্তিয়াক ভাই মাশাআল্লাহ, এস কে আলম লিখেছেন মাশাআল্লাহ, আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে নিজেকে আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করছি, দোয়া চাই হুজুর যাতে ইমান আমল এর সাথে চলতে পারি, শয়তানের ফিতনা থেকে যাতে দূরে থাকতে পারি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হুজুর দোয়া চাই। তো আল্লাহ তাআলা আপনাকে মাদানী চ্যানেল দেখে পরিবর্তন হচ্ছেন, এটা দেখে শুনে পড়ে অনেক ভালো লাগলো, আসুন মাদানী কাফেলায় সফর করুন ইনশাআল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতে রাহাবার হয়ে যান ইনশাআল্লাহ, জাওয়াজাল আরও ভালো লাগবে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যত আল্লাহ তাআলা দিনের খিদমত করবেন তত বেশি ভালো লাগবে, তত বেশি আপনার অন্তর খুশিতে আত্মহার হয়ে যাবে, অন্তরে শান্তি পাবেন, মানসিকভাবে শারীরিকভাবে সব ধরনের শান্তি পাবেন এবং দুনিয়া আখিরাতে কল্যাণ আর কল্যাণ। আলহামদুলিল্লাহ শিহাব ভাই লিখেছেন, এভাবে কখনো চিন্তা করিনি তো কার সাথে বন্ধুত্ব করছি, জি, আজকে থেকে চিন্তা করুন, এবং চিন্তার পাশাপাশি আপনিও চিন্তা করুন, আমি অন্যজনের জন্য কি সঠিক হিসেবে নির্বাচন হচ্ছে কি না, নিজেকেও সঠিক বানিয়ে ফেলুন। যদি সঠিক হয়ে থাকেন ইনশাআল্লাহ, অপর বন্ধুকেও এই জিতি মাই নিয়ে আসুন, দাওয়াত ইসলাম সাপ্তাহিক সুন্তবার এই জিতিমা হয়, মাদানী কাফেলা সফর হয় ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এখানে ইনশাআল্লাহ একটি পরিবেশ আপনাকে তৈরি করে দিবে সঠিক বন্ধু নির্বাচনের জন্য। আলহামদুলিল্লাহ অনেকে রিয়াক্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ একজন বললো 25 নং ওয়ার্ড থেকে নিগরানের দোকান থেকে দেখছি, মাশাআল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ তাআলা হারুন ভাইকে নিগরানের সহবত ইখতিয়ার করা এবং আদব সহকারে নিগরানকে সম্মান করার তৌফিক নসিব করুক, একসাথে মিলেমিশে দিনই খিদমত করার তৌফিক নসিব করুক। জি নাসির ভাই, মাদানী ফুল দিন। আরও
একটা ঘটনা বলবো।
আচ্ছা,
অনেক সুন্দর ঘটনা। একটা ইঁদুর ছিল,
জি,
আর একটা কচ্ছপ ছিল।
আচ্ছা,
এই দুইজনের মধ্যে অনেক সুন্দর বন্ধু ছিল।
জি,
তো এর ইঁদুর এবং কচ্ছপ এর মধ্যে এত বেশি বন্ধুত্ব ছিল যে একজনকে একজন না দেখে থাকতে পারতো না।
আচ্ছা,
কচ্ছপের কাজ পানিতে থাকা।
আচ্ছা,
ইঁদুরের কাজ গর্তে গর্তে থাকা, এদিক সেদিক থাকা।
জি,
একটা স্থলে একটা জলে। তো দুজনের আচরণ দুরকম, কিন্তু মহব্বত হয়ে গেছে, হয়ে গেছে।
আচ্ছা,
হয়ে যায় এরকম আমাদের। তো এখন ইঁদুরের কাজ ইঁদুরের জায়গায়, কচ্ছপের কাজ কচ্ছপের জায়গায় থাকা, কিন্তু দুজনের মধ্যে স্থান মিলছে না, দুজনের মধ্যে দূরত্ব। এখন যখন বিরহ যখন সহ্য হচ্ছে না, একজনকে একজন না দেখার বিরহ, তো ইঁদুর বলছে কচ্ছপকে, ভাই আপনাকে না দেখে আমি থাকতে পারি না। তো কচ্ছপে বলতেছে, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। তো দুজনের মধ্যে মিল মহব্বত বেশিক্ষণ দেখা সাক্ষাৎ কীভাবে হতে পারে? তো একটা কাজ করো, তো আমি একটা রশি বাঁধিয়ে আমার আমার পায়ের সাথে, ইঁদুরের পায়ের সাথে, এরপরে কচ্ছপের পায়ের সাথে একটা রশি বাঁধি। তো যখন আমার মন চাইবে তোমাকে দেখার জন্য আমি টান দিব, তুমি চলে আসবা,
জি,
নদীর পাড়ে চলে আসবা। আর কচ্ছপ বললো যে, হে ইঁদুর ভাই, তোমাকে যখন দেখার ইচ্ছা আমার বেশি মহব্বত হবে, তখন আমি তোমাকে ডেকে নিব, টান দিলে তুমি চলে আসবে, গর্ত থেকে চলে আসবে।
কমিউনিকেশন সুধা দিয়ে, হ্যাঁ,
কানেক্টিং।
জি,
তো এখন উভয়ের মধ্যে সোহবত, সঙ্গ, মহব্বত এরকম চলতে রইল অনেকদিন।
জি,
তো একদিন প্রত্যেক কিছুর একটা আজাল আছে, আজাল মানে শেষ মুহূর্ত,
পরিণতি।
তো শেষ পরিণতি হচ্ছে এটা, ওই
ইঁদুরকে
ইঁদুরকে একটা চিল এসে
চুমেরে
চুমেরে যখন নিয়ে যাচ্ছিল, এখন চিলের কাজ তো ওই ইঁদুরকে নিয়ে চলে যাওয়া, চলে যাচ্ছিল। তো ইঁদুরের সাথে একা যাচ্ছিল না, তার সাথে ওই কচ্ছপকেও নিয়ে যাচ্ছিল। চিল শেষ পর্যন্ত ইঁদুরকে খেয়ে ফেললো, আর ওই কচ্ছপটাকে খেয়ে ফেললো, অর্থাৎ কচ্ছপের যে এটার উপর আঘাত করলো। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম, যখন আমরা সঙ্গ এমন অবলম্বন করব যার সাথে থাকার কারণে আমার মুক্তি মিলবে, যাকে মহব্বত করলে আমার উপর আল্লাহ রসুল খুশি হবে,
জি,
যার সাথে উঠা বসা করার কারণে আমার আখিরাতের মধ্যে উন্নতি হবে,
জি,
আখিরাত উন্নতি হবে। আচ্ছা, আমি যার সোহবতে বসলে সে বলবে, ভাই তোমার মুখ দিয়ে এখন একটু গীবত বের হয়েছে, একটু তওবা করেন, এবং যার জন্য গীবত করেছেন তার জন্য গুনাহ মাফ চান। গীবত থেকে তওবা করার সিস্টেম হচ্ছে এটা, নিজে গুনাহ থেকে মাপ চাইতে হবে, এবং যার গীবত হয়ে গিয়েছে বলে বা ইচ্ছায় অনিচ্ছায় তার জন্য মাপ চাওয়া, হে আল্লাহ আমি যার গীবত করেছি তাকে মাফ করে দাও।
আচ্ছা,
এটা যারা সংশোধন করবে এমন সোহবত অর্জন করা। আমি বসলাম সোহবতের জন্য, বলে আল্লাহ পাকের পানা এমন শব্দ বলে দিয়েছে যেটার মাধ্যমে ইমান চলে যায়, ইমান চলে যায়। তো এমন শব্দ বলে দিল যেটা কুফুরির শব্দ হয়ে যায়। তো এমন বর্তমানে আমি, এটা আমাদের ব্যথা, বর্তমানে এমন ব্যক্তি আপনি বিরল পাবেন, মানে না পাওয়ার মতো, যিনি আপনাকে আপনার মুখের যে বের হওয়া যে শব্দগুলো, এগুলো কি স্ক্যানিং করে, ল্যাবরেটরি টেস্ট করে, আপনাকে শরীয়তের ল্যাবরেটরি টেস্ট করে আপনাকে বলবে যে, ভাইজান আপনি আমার বন্ধু, আপনার হাতে যদি এখন একটু করে ব্লেড লেগে যায়, তো এটা যদি রক্ত বের হয় আমি সহ্য করতে পারবো না। বন্ধুর হাতে যদি মশার কল লেগে যায় বা আগুন লেগে যায়, দুনিয়াবে আগুন, আমি বরদাস্ত করতে পারবো না। তো আমার একই বন্ধু, আমার একই দুস্ত, যাকে আমি মহব্বত করছি, সে মুখ দিয়ে এমন গীবত করে ফেললো, অথবা এমন কুফরি শব্দ বলে ফেললো যে অবস্থা যদি নাউদুবিল্লাহ ইন্তিকাল করে সে জাহান্নামে চলে যাবে। তো যেরকম একটু সামান্য হাতের মধ্যে ব্যথা পেলে তাকে ওই বন্ধুকে নিয়ে তাড়াহুড়া করে মেডিকেল নিয়ে যাওয়া হয় বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাকে ভালো করার জন্য, তো ওটা তো চিন্তা করা উচিত। তো সৎসঙ্গ সৎ বন্ধু এটা চিন্তা করবে, আমার বন্ধু আমার ভাই আমার ইসলামী ভাই, তো এই মুখ দিয়ে এমন শব্দ বলে দিল, জীবত করে ফেললো বা মিথ্যা বলে বা চুগুলকুরি হয়ে গেল বা যেটা শরীয়ত সম্মত নয় এমন শব্দ বলে দিল যেটার কারণে আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যাবে, তখন সৎসঙ্গর উপকার হচ্ছে এটা সে আপনাকে বলে দেবে, ভাইজান আপনার মুখ দিয়ে মনের শব্দ যেটা বের হয়েছে এটা আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি একটু আমার সাথে সাথে পড়ুন, হে আল্লাহ আমি যে শব্দ বলেছি এটা যদি কুফর হয়ে থাকে তা থেকে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এরকম আপনাকে কলমা পড়ে দিবে। কারা দাওয়াত ইসলামের মধ্যে এরকম দেখা যায় মিরাজ ভাই? তো আমরা যে বলছি সৎসঙ্গ আমি অবলম্বন করবো কোথায় গেলে পাবো দাওয়াত ইসলামী? আলহামদুলিল্লাহ পুরা বিশ্বের মধ্যে এরকম করে আড়লন মানে আলোড়ন যেটা সৃষ্টি করেছে না, এর মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মাদানী কাফেলার মাধ্যমে। আর মাদানী কাফেলা মুখে শুধু বলে না, আপনার আপনার পাশে বসবে, আপনাকে তাহাজ্জুদ বানিয়ে দেবে, তাহাজ্জুদ গুজার বানিয়ে দেবে, আপনার পাশে বসবে, আপনাকে পাশে বসাবে, আপনাকে নেকির দাওয়াতের দাঁড়িয়ে বানিয়ে দেবে। মাদানী কাফেলা যারা সফর করে অসংখ্য ব্যক্তি এমন রয়েছে যারা মদ পান করতো মিরাজ ভাই, নামাজ কাজা করতো, মাকে গালি দিত, এমনকি আল্লাহ পাকের বানা মাকে মারত। সে মাদিনী কাফেলা তিন দিন ত্রিশ দিন মাদিনী কাফেলা থেকে যাওয়ার পর মার পায়ে গিয়ে চুমু দেয়। এটা আসবে দাওয়াত ইসলামের এর পরিবর্তন। দাওয়াত ইসলামী আমার আমিরুল ইসলামের থিঙ্কিং হচ্ছে সৎসঙ্গর কারণে আপনার ছেলে নেককার হবে, আপনার ছেলে আপনার বুকে ফিরে আসবে। তো আমি ওইসব মাকে বলবো, ওইসব বাবাকে বলবো, ওইসব বোনকে, ওইসব ভাইকে যারা মাদিনী ছিলেন দর্শক কিন্তু তারা যেন নিজের পরিবারের যারা ছেলে আছে তাদেরকে যেন দাওয়াত ইসলামের ইজতিমাতে মাদিনী কাফেলাতে মানে একদম সঙ্গ সহকারে যেন আমাদের
আসলে নাসির ভাই দাওয়াত ইসলামী আমাদের এই পরিচয়কে আইডেন্টিফাই করে দিচ্ছে, ফাইন্ড করে দিচ্ছে আমাদের আসল পরিচয় কি, আমাদের অবস্থা,
আমরা আগে কি ছিলাম।
জি
আমি আমার দিকে দেখি আপনি আপনার দিকে দেখেন।
জি যেমন দেখুন কবুতর কবুতরের সাথে থাকে, একটা হরিণ হরিণের সাথে থাকে, বাঘ বাঘের সাথে থাকে, তো একজন মানুষ কার সাথে থাকা উচিত আমরা সেটা ভুলে গিয়েছি, দাওয়াত ইসলামী সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে। বুজুর্গের দিনের পূর্ববর্তী বুজুর্গের দিনের অবস্থা দেখি, তাদের চলা কেমন ছিল, চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, সেটাই আমাদেরকে চাঙ্গা করে দিচ্ছে দাওয়াত ইসলামী। সেই জন্য তো আমির হোসেন কিছুদিন আগে একটা কথা বলেছিল, একসাথে বলি দাওয়াত ইসলামী
জিন্দাবাদ
জিন্দাবাদ মাশাআল্লাহ। এই দাওয়াত ইসলামী আমাদেরকে এমন খিদমত করে যাচ্ছে যে আমাদের পরিচয়টা আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে আমাকে কার সাথে থাকা দরকার।
আমার জীবনের মানে একদম এক্সপিরিয়েন্স বলছি, এক ইসলামী ভাই আমাদের মোবাইল দেখছিল, আল্লাহ ইনার জান্নাতের মধ্যে আলাওয়ালা মকাম দান করুক, আমাদের মরহুম সাজিদ আত্তারি হুজুর মাশাআল্লাহ, ইনি 63 দিনের তারবিয়তি কোর্স করতেন।
জি
ওনার কোর্সের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি এমন আসলো যার বয়স ছিল প্রায় 60 বছরের কাছাকাছি।
জি
এটা রিয়েলিটি বলছি, যখন কোর্সের মধ্যে মাদিনী কাফিলার মধ্যে যখন মাদিনী কাফেলার মধ্যে দাওয়াত ইসলামের মাদিনী কাফেলার মধ্যে গুসলের ফরজ শেখানো হচ্ছিল,
জি
গুসলের ফরজ যখন শেখানো হচ্ছিল তখন ওই 60 বছরের বৃদ্ধ যে ছিল তিনি কান্না শুরু করে দিলেন।
জি
তো বলেন বাবা আপনি কান্না করছেন কেন, আমি গুসলে ফরজ শিখাচ্ছি আপনি কান্না করছেন কেন? তো এনাকে অনেক জোর করার পর যখন জিজ্ঞেস করা হলো তখন সে বললেন যে আমি এই জন্য কান্না করছি আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, যে আমার জীবনের বালে খাওয়া থেকে আজ পর্যন্ত আমার শত শতবার গোসল ফরজ হয়েছে, শরীর নাপাক ছিল কিন্তু কেউ আমাকে এটা শিখাতে পারেনি, এমনকি আমার পরিবার যাদের উপর জরুরি ছিল আমাকে মাদ্রাসায় দিয়ে এগুলো শিখানো,
আচ্ছা
আমার পরিবারও শিখাতে পারেনি, আমি নিজেও নিজের সচেষ্টায় শিখতে পারিনি। আজকে দাওয়াত ইসলামের মাদিনী কাফেলাতে আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কয়েকদিন পরে মারা যাব।
জি
তা আজকে যে শুনলাম যে আমার শরীর নাকি নাপাক, নাপাক বলতে আবার কিছু আছে, এটা তো আমার সারা সারা জীবনের মধ্যে তো শরীর নাপাক ছিল, আমি মসজিদে গিয়েছি কোরআনে পাক স্পর্শ করেছি এতগুলো তো শিখতে পারিনি, আমি আমার শরীরটা নাপাক ছিল যে আমি এটার ভয়ে এটার মানে কিয়ামতের আল্লাহ পাক দরবার কি জবাব দিব। তো দেখেন দাওয়াত ইসলামী এটা কি জিনিস, আমরা যদি মাদিনী চ্যানেলে দেখি না আমি বলবো এটা 10% বুঝবো না।
জি
মাদিনী চ্যানেলে শুধু আমি অনুভব অনুধাবন করা যাবে মাদিনী চ্যানেলকে দেখে, আমি বলবো আপনি দাওয়াত ইসলামীর মাদিনী কাফেলাতে 3 দিনের জন্য সফর করেন, এরপরে আপনি মাদিনী চ্যানেলে এসে একটু ফিডব্যাক দিন, মেসেজ দিন যে মাদিনী চ্যানেলের মধ্যে মোবাইল লিখুন, আমি মাদিনী চ্যানেলকে আগে যেরকম দর্শক হিসেবে দেখতাম আমি যেরকম মনে করতাম দাওয়াত ইসলামীকে শুধু স্টুডিওর মধ্যে বসে কয়েকটা কথা বলে নয়, দাওয়াত ইসলামীর আসল বেসিক কাজ হচ্ছে মানুষকে সংশোধন করা,
সংশোধন করা।
এই জন্য তো আজকে 200টা রাষ্ট্রের মধ্যে, মানে সুনামের সাথে 200টা রাষ্ট্রের মধ্যে কাজকে চালিয়ে যাওয়া, এটা কিন্তু সহজ বিষয়, বলা তা সহজ, কিন্তু জিনিসটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের 14,000 মাদ্রাসা হিফসখানা, প্রায় 1319টা জামিয়াতুল মদিনা, 4টা মাদিনী চ্যানেল চলা, এরভাবে প্রায় 55,000 আজির যারা এমপ্লয়ার আছে তাদের ঘর পরিবার চালানো, এটা কত বড় বিরাট একটা বিষয়।
আলহামদুলিল্লাহ
এটা সংশোধন করার মাধ্যম হচ্ছে মাদিনী কাফেলা।
আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন নিজেকে সংশোধন করুন, মাদানী মহল একটা পরিবেশ দিচ্ছে আপনাকে পরিবার এবং সমাজকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য, একটি সুষ্ঠ পরিবার সুন্দর সমাজ পাওয়ার জন্য আসলে সঙ্গ আপনাকে অনেক বড় ভূমিকা দিবে, কারণ বৃদ্ধেরও বন্ধু আছে, যুবকেরও বন্ধু আছে এবং শৈশবকালেরও বন্ধু আছে, প্রতিটি বন্ধুর কাছে আপনি যান আপনার পরামর্শ জানার জন্য। তো দেখুন বন্ধু যেমন আপনার কর্ম হবে তেমন ইনশাল্লাহ। শেষ একটি মাদানী ফুল আমরা আমার হাসান ভাই থেকে নিয়ে শেষ করবো ইনশাল্লাহ। জি সংক্ষিপ্ত,
আমার নাসির ভাই যেটা বললেন সাজিদ ভাইয়ের কথা, আমি এটা একটু আগে চিন্তা করছিলাম, আলহামদুলিল্লাহ, মানে আমি তাসাউর করছিলাম ইনার জিয়ারত আমার তকদিরে ছিল না, আমি ইনাকে দেখি নাই কখনো, আমি ইনার দুনিয়া থেকে রুখসতের কিছুদিন আগে মাদানী মহলে আসছি, কিন্তু আমি ইনার জানাজায় গিয়েছি, আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো ওইখানে গিয়ে আমি যেটা অনুধাবন করলাম, মানে আমি পুরা ইমপ্রেসড হয়ে গেছি কাজ কারবারগুলো দেখে। প্রথম প্রথম আমি মানে আমি মনে করলাম যে হয়তো আমি চিনি না, পরে দেখতেছি কি রে এখানে অনেক অর্ধেক মানুষই চিনে না ইনাকে, যেহেতু ইনি কোর্সের মধ্যে ম্যাক্সিমাম সময় থাকতো, আমাদের এলাকারও না চিনতাম না, কম সময় দিত, কিন্তু প্রত্যেকের মুখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ইনার তাসকিরা শুনছি।
আপনার যেমন বলছেন একটা কথা বলি, সাজিদ ভাইয়ের সাথে মাশাআল্লাহ আমার অনেক মাদানী কাজ করার সৌভাগ্য অর্জন হয়েছিল। একবার আমাদের এলাকায় একটি মাহফিল হচ্ছিল, এটা একটা অমুসলিমের মুখ থেকে আমি শুনেছি, অমুসলিমের মুখ থেকে, যখন সাজিদ ভাই বয়ান শেষ করে মোনাজাত করছিল, সেটি আমার পাড়ায় হয়েছিল, আমি আমি ইন্তজাম করেছিলাম। তো সাজিদ ভাই যখন দোয়া করছিল, দোয়ার এমন তাসির, এমন জজবা ছিল যে অমুসলিমরাও হাত তুলে দিয়েছেন এবং তারাও কান্না করছিলেন। পরবর্তী সকালে আমাকে বলতেছে যে আপনি যে আয়োজনটা করেছিলেন, এখানে যিনি বক্তা বয়ান করেছিলেন ওনার মোনাজাতে আমরাও কেঁদেছি, একটা অমুসলিম বলতেছেন। নাসির ভাই সাজিদ ভাইয়ের সেই সৎ নেককার হওয়ার কারণে আজকে ওনার তাজকারা আলোচনা হচ্ছে, হতে থাকবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এইভাবে সঠিক সঙ্গ যখন আপনি নির্বাচন করবেন, আপনাকে কখনো ভুলবে না, আপনার মৃত্যুর পরও সে আপনার কবরের পাশে গিয়ে কান্না করবে, আপনার জন্য ইনশাআল্লাহ সওয়াব করবে। কিন্তু আমরা দুনিয়ার কিছু বন্ধু দেখি যারা মৃত্যুর পরও বন্ধুর কবরস্থানের পাশে গিয়ে ও তখনও দাফন করা হচ্ছে, আর বন্ধুরা হাসা হাসি তামাশার মধ্যে লিপ্ত রয়েছে, অনেক কথা বললে শেষ হবে না আমাদের নিচে না দর্শকবৃন্দ। সেজন্য বলবো সঠিক বন্ধু নির্বাচন করুন, সঠিক সঙ্গ নির্বাচন করলেই আপনি দুনিয়া তো নাজাত আকিরাত নাজাত পাবেন। আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং মানার তার উপর আমল করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আবারও আগামী পর্ব কোন একটি বিষয় নিয়ে আপনাদের পাশে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মরে ইয়া।